ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দিনাজপুরে ইতালীয় নাগরিকের উপরে দুর্বৃত্তদের সশস্ত্র হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আইএস বাংলাদেশে 4টি হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের সন্ত্রাস মোকাবিলায় ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ আমলের প্রকল্পকেই ফিরিয়ে আনছে বর্তমান দেশের কেন্দ্রীয় বিজেপি সরকার।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ফরাসি সরকারের কৌঁসুলিরা এই খবরটি নিশ্চিত করেছেন যে গত সপ্তাহের প্যারিস আক্রমণের মূল হোতা গতকালের পুলিশি অভিযানের সময় মারা যায়। প্যারিসের অভিসংসকের দপ্তর জানিয়েছে যে বুলেটে জর্জরিত আব্দুল হামিদ আবাউদের মরদেহ প্যারিসের উত্তরাঞ্চলের সেন্ট ডেনিস উপশহরের অ্যাপার্টমেন্টের ভেতরে পাওয়া যায়। পুলিশ ওই ভবনে 7 ঘন্টা ধরে অভিযান চালায়। সে মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক। 27 কিংবা 28 বছর বয়সী আবাউদকে তার আঙুলের ছাপ দিয়ে শনাক্ত করা হয়। ওই অভিযানের সময় অন্তত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আবাউদের জ্ঞাতি বোন হিসেবে পরিচিতা একজন মহিলার বিস্ফোরক সম্বলিত পোশাকটি ফেটে পড়লে সেও মারা যায়। 3 জন পুলিশ এতে আহত হয় এবং পুলিশের একটি কুকুর নিহত হয়। প্যারিসের অভিসংক্রক ফ্রান্সোয়া মলি গতকালকের এই পুলিশি অভিযানের পর বলেন, সন্ত্রাসীদের একটি নতুন টিমকে পরাস্ত করা সম্ভব হয়েছে এবং তাদের অস্ত্রশস্ত্র, মনোবল এবং কমান্ডো বাহিনী সবকিছু দেখে মনে হচ্ছে যে তারা আবারও হয়তো আঘাত হানতে পারত। এদিকে আজ ফরাসি বিধায়করা জাতীয় পরিষদের সেখানে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছেন। অনুমান করা হচ্ছে আগামীকাল তা সেনেটেও অনুমোদিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বলেছেন যে সিরিয়ায় রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাস্ত করার প্রচেষ্টা সফল হবে না এবং তিনি মনে করেন না যে এ ধরনের সমঝোতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত হবে। ফিলিপিন্সে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে ওবামা এই মন্তব্য করেন। ওদিকে আসাদ ইতালির রাষ্ট্রীয় টেলিভিশনকে পৃথক এক সাক্ষাৎকারে বলেছেন যে যতক্ষণ সন্ত্রাসীরা সিরিয়ার একাংশ দখল করে রাখবে, গৃহযুদ্ধ বন্ধের জন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় শুরু হতে পারবে না। অতীতে সিরিয়ার প্রেসিডেন্ট সন্ত্রাসবাদী বলতে ইসলামিক স্টেটের জঙ্গি এবং পশ্চিম সমর্থিত বিদ্রোহী উভয় দলকেই বুঝিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় 3 বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় লড়াই বন্ধ করার উপায় বের করার চেষ্টা করে আসছে। এই লড়াইয়ে কমপক্ষে 2.5 লক্ষ লোক প্রাণ হারিয়েছে। আইএস জঙ্গিরা বাংলাদেশে 4টি হামলার দায় স্বীকার করেছে। তাদের অনলাইন ম্যাগাজিন দাবিকে 2 বিদেশি হত্যা, সাভারে পুলিশ হত্যা এবং শিয়া মিছিলে হামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথা জানিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
আইএস ওই ম্যাগাজিনে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতে ইসলামকে মোরতাদ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এক নিবন্ধে বাংলাদেশকে বেঙ্গল নামে নির্দেশ করা হয়। বলা হয় বেঙ্গল খিলাফত সেনাদের একটি সিকিউরিটি সেল গুলশানের রাস্তায় ইতালীয় নাগরিক তাবেলাকে হত্যা করে। এর কদিন পর আরেকটি সিকিউরিটি সেল রংপুরে একজন জাপানি নাগরিককে টার্গেট করে। দোষী মহরম আশুরার দিনে খেলাফতের সেনারা রাফিদাদের উপর সিরিজে বোমা হামলা চালায়। এর কিছুদিন পর একটি তল্লাশি চৌকি প্রস্তুত করার সময় একজন পুলিশ সদস্যের উপর হামলা চালায় মুজাহিদিনরা। বাংলাদেশে কোনো আইএস নেই, সরকারের এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে ওই নিবন্ধে। বলা হয় সরকার নির্লজ্জভাবে সত্য অস্বীকার করছে। আইএস এর অনলাইন ম্যাগাজিনে উদ্ধৃত করে জাপান টাইমস এক প্রতিবেদনে বলেছে, আবারও কুনিও হোসির হত্যার দায় স্বীকার করলো আইএস। ওদিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কার্ড তার সর্বশেষ টুইট বার্তায় জানিয়েছেন, দিনাজপুরে ইতালীয় নাগরিকের উপর হামলা, রংপুরে খাদেম হত্যার দায় স্বীকার করেছে আইএস। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বুধবার দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইতালীয় নাগরিক এবং খ্রিস্টান চার্চের ফাদার পিয়েরো পার্লারির উপর হামলার ঘটনা মামলার দায়ের করেছে পুলিশ, কিন্তু এখনও পর্যন্ত হামলার ব্যাপারে কোনো কুলকিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
পুলিশ বলছেন ইতিপূর্বে 2 জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সাথে দিনাজপুরের ঘটনার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এক বিবৃতিতে বলেছেন, একই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি সবার জন্যই উদ্বেগের বিষয়। তিনি হামলার সাথে জড়িত এবং মদতদাতাদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য বাংলাদেশে তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। ওই বার্তায় পশ্চিমাদের লক্ষ্য করে আরও হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টা এবং ফ্রান্স সফর বাতিল করেছেন। কেন সফর বাতিল করা হয়েছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কারণ উল্লেখ করতে অপারগতা প্রকাশ করেছেন। ঢাকা থেকে আমির খসরু আবারও।
মাল্টায় 27-29 নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এবং 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে তার যোগদানের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সকালে সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং প্রধানমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের এবং ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 16-17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর একটি সম্মেলনে যোগদানের কর্মসূচিও ইতিপূর্বে বাতিল করেন। কর্মকর্তারা জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আলী হাসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
তবে মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে তার ছেলে আলী আহমদ মাবরুর জানান, প্রেসিডেন্ট তাদের অভিভাবক, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখবেন, সেটি প্রাণভিক্ষে কিনা তা বলতে পারছেন না। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ওদিকে চূড়ান্ত রায়ে সই করেছেন 3 বিচারক। ব্যারিস্টার জাকির হোসেন জানান, রায়ের কপি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় ডাকা জামাতের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সাজা প্রসঙ্গে দলের তরফে এক সংবাদ সম্মেলনে বলা হয়, অপরাধ বিবেচনায় নয়, রাজনৈতিক বিবেচনায় সাজা দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
স্বঘোষিত ইসলামিক স্টেট জঙ্গিরা যে চীনা নাগরিকদের জিম্মি করে রেখেছে চিন্তার নিন্দে জানিয়েছে। এর আগে নরওয়ের নাগরিকদের জিম্মি করার বিরুদ্ধে নিন্দে জানিয়েছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ। তিনি এটিকে বর্বর কর্মকাণ্ড বলে বর্ণনা করেন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং বলছেন, সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার এক অভিন্ন শত্রু এবং তার দেশ যে কোনো রূপেই এর বিরোধিতা করছে। সরকার দায়ীদের বিচারের সম্মুখীন করতে প্রতিজ্ঞ। ইসলামিক স্টেট জঙ্গিরা ইংরেজি ভাষায় তাদের অনলাইন পত্রিকা দাবিকে 50 বছর বয়সী একজন চীনা নাগরিক এবং 48 বছর বয়সী নরওয়ের এক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে। তাতে 2টি মরদেহের ছবি প্রকাশ করা হয় এবং এর নিচে লিখে দেওয়া হয় যে কাফির দেশ ও সংগঠন এদের পরিত্যাগ করার পর হত্যা করা হলো। মনে করা হচ্ছে এই দুজনকে গুলি করে হত্যা করা হয়। ভারতে সন্ত্রাস মোকাবেলায় ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ আমলের প্রকল্পকেই ফিরিয়ে আনছে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অপরাধ দমনে আরো তৎপরতা আনতে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক যে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমের মতো সন্ত্রাসটি প্রকল্পের পুনর্গঠন করতে চাইছে, সেই প্রস্তাবকে মেনে নেওয়া হবে। শুধু তাই নয়, এর সঙ্গে জুড়ে দেওয়া হবে ইন্টিগ্রেটেড ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মতো প্রক্রিয়াও। কেন্দ্রের দাবি, এর ফলে অপরাধ দমন প্রক্রিয়ায় শুধু যে স্বচ্ছতা বৃদ্ধি পাবে তাই নয়, কাজের গতিও অনেক বৃদ্ধি পাবে। এই সন্ত্রাসনীতি রূপায়িত হলে সারা দেশের সমস্ত থানাকে ডিজিটাইজেশনের মাধ্যমে একসঙ্গে জুড়ে দেওয়া সম্ভব হবে, যার জেরে দেশের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অপরাধের যাবতীয় তথ্য নিমেষের মধ্যে একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে পারবে দেশের সংশ্লিষ্ট মহল। আগামী 2017 সালের মধ্যে গোটা প্রকল্পের সফল বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের হাইকোর্ট আবারও জেলে পাঠালো তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে। তিনি বুধবার রাতেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। কলকাতা থেকে অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
গত 31 অক্টোবর নিম্ন আদালত থেকে সারদা মামলায় জামিন পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র, কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই এই জামিনের বিরুদ্ধে যে আপিল করেছিল বৃহস্পতিবার তাতেই সায় দিয়ে ওই জামিন বাতিল করে দিল হাইকোর্ট। মদনবাবু এই আদেশের কথা জানতে পেরে বিকেলেই চলে যান আলিপুর আদালতে আত্মসমর্পণের জন্য। জামিনের আগেও যেমন জেল হেফাজতে ছিলেন তিনি, আবারও জেলই হচ্ছে তার ঠিকানা। পরিবহন মন্ত্রী হিসেবে মদন মিত্র অত্যন্ত ক্ষমতাশালী এবং প্রভাবশালী, সিবিআই এর এই যুক্তি বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ মেনে নেয়। আর এই প্রভাবশালী তকমা এড়াতে বুধবার রাতেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন মদন বাবু। সঙ্গে সঙ্গে সেটি গ্রহণও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও অবশ্য কোনো লাভ হল না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এশীয় প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা ফোরামের নেতারা ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপের আওতায় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারে ভিন্ন মত পোষণ করছেন, তবে তারা দুদিনের এই সম্মেলনে সংহতি ও অন্তর্ভুক্তির উপর জোর দিচ্ছেন। অ্যাপেক সম্মেলনের আয়োজক ফিলিপিন্সের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আঞ্চলিক সংহতির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে এবং এই সম্মেলনে বহুপাক্ষিক সহযোগিতার পক্ষে যে জোর সমর্থন পাওয়া গেছে তার প্রশংসা করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। এবছরেরই আগস্টের 1 তারিখে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের পরে যারা বাংলাদেশের বিলুপ্ত ছিটমহল থেকে ভারতে যেতে ইচ্ছুক তাদের প্রথম দলটি বৃহস্পতিবার ভারত গেছেন। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতের কুচবিহারে প্রথম দফায় গেছেন 64 জন। 67 জনের যাবার কথা থাকলেও শেষ পর্যন্ত 3 জন জন্মস্থানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন। আগামী 26 নভেম্বর পর্যন্ত 4 দফায় বিভিন্ন বিলুপ্ত ছিটমহল থেকে প্রায় 800 বাসিন্দা ভারতে যাবেন। মোট 987 জন প্রথমে ভারতে যাবার জন্য আবেদন করলেও জন্মস্থানের নিবিড় টানে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রায় 200 জন বাংলাদেশি থেকে যাবার জন্য পুনরায় আবেদন করেন। প্রথম দফায় বৃহস্পতিবার যারা গেলেন তাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। তাদের দুজন বললেন,
কিন্তু নতুন একটা দেশে যাব, নতুন মানে নতুন একটা পরিবেশের সঙ্গে মিক্স হবো, এটাতে একটু একটু হলেও ভালো লাগতেছে,
খুব খারাপ লাগতেছে।
প্রথম দফায় যারা গেছেন তাদের বরণ করতে ভারতীয় অংশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ঠিক একই সময়ে এতদিনকার ভিটেমাটি আর স্বজনদের ছেড়ে যাবার বিষাদময় পরিস্থিতি ছিল বাংলাদেশ অংশে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা খবরেই শুনেছেন, প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী পুলিশি অভিযানে নিহত হয়েছে। তবে এখনো কেবল ফ্রান্সই নয়, গোটা ইউরোপ জুড়ে আশঙ্কা আতঙ্ক বিরাজ করছে। এখন আমাদের স্টুডিও থেকে টেলিফোনে রোকেয়া হায়দার এই পরিস্থিতি নিয়ে কথা বলছেন প্যারিসে বিশিষ্ট মূকাভিনেতা সাংবাদিক পার্থপ্রতিম মজুমদারের সঙ্গে।
পার্থপ্রতিম মজুমদার, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি আছি।
পার্থ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ব্যস্ত আমরা বুঝতে পারছি। তো আমরা যেমন খবরেই শুনলাম যে হামলার মূল চক্রি আব্দুল হামিদ আবাউদ নিহত হয়েছে, এটা নিয়ে এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। ফরাসি পুলিশ এই কথাটা জানিয়েছে। আর গতকালই প্যারিসের অদূরে ইসলামিক স্টেট আইএসের জঙ্গিদের গোপন আস্তানায় ফরাসি পুলিশের অতর্কিত হামলায় যে জঙ্গিরা প্রাণ হারিয়েছিল তার মধ্যে আবাউদ ছিল। তার আঙুলের ছাপ মিলিয়ে ফরাসি পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে, তাই তো?
হ্যাঁ, তার কারণ যে দুটি লাশ, মানে মেয়েটি বিস্ফোরণ ঘটিয়েছিল ভেতরে, সেখানে ওরা আসলে ফরাসি পুলিশ যেটা বলছে ওরা কল্পনাও করতে পারেনি যে একসঙ্গে এতজন ওই অ্যাপার্টমেন্টে, সেন্ডেনি বা নর্থ প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে এরা জড়ো হয়েছিল। এবং এই ছেলেটির কোনো ট্রেসই এরা পাচ্ছিল না, এবং যাকে সারা ইউরোপ জুড়ে খোঁজা হচ্ছিল তা শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে ফরাসি পুলিশ তার ডিজিটাল টেস্ট বা হাতের ছাপের টেস্ট, তার মানে এই ছেলেটি বিভিন্ন ডাকাতির কেস, তারপরে ড্রাগের কেস এবং ব্যাংক রাবারির কেস, এই বিভিন্ন কেসে কয়েকবার 7-8 বার সে ধরা পড়েছিল। তা সে ডিজিটাল ইন্সপেকশন করেই একে সত্যতা, তার কারণ কি যে দুটো বডি পাওয়া গেছে কিছুতেই নির্ণয় করা যাচ্ছিল না কোনটা ছেলের কোনটা মেয়ের, তার কারণ ওটা এমন ভাবে বিস্ফোরিত হয়েছিল যে অনেক ধরনের টেস্ট ছাড়া এটাকে খুঁজে বের করতে পারছিল না ফরাসি পুলিশ তথা ফরাসি জনগণ এবং সারা ইউরোপের জনগণই মনে হচ্ছে যে একটা সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে যে মেন যার মাথা দিয়ে এই হামলা গুলো বেরিয়েছিল এবং যে মেন যাকে বলা হয় রিক্রুট ইউরোপের প্রধান, সে চলে যাওয়াতে আমরাও সবাই মনে করছি যে আমাদের নবজন্ম হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও পার্থ মুসলিম, যেমন আমরা শুনছি যে গোটা ইউরোপ জুড়েই একটা আতঙ্ক যে এখনো কোথায় অন্য কোথাও কোনো আশঙ্কা আছে কিনা, যেমন এখানে এই সুদূর আমেরিকাতেও নিউ ইয়র্কে আইএস এর হুমকি দিয়েছে, সেখানে আশঙ্কা বোধ করা হচ্ছে যে হামলা হতে পারে, এরকম নানা দূর দূরান্তেই আইএস এর হামলার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যেমন আজকেই আইএস দাবি করেছে যে বাংলাদেশের দিনাজপুরে যে ইতালীয় নাগরিকের উপরে হামলা চালানো হয়, আইএস তার দায়িত্ব স্বীকার করেছে। তো বিভিন্ন জায়গাতেই তো এরকম তৎপরতা তারা চালাচ্ছে। তো প্যারিসে এইরকম ভয়াবহ একটা ঘটনার পর আপনি কি মনে করছেন যে সেই স্বস্তিটা নেমে এসেছে সত্যি সত্যি?
কিছুটা তো মানসিক শক্তি আমরা সবাইকে আমাদের অর্জন করতেই হবে, কারণ আমাদের বাঁচতে হবে এই সুন্দর পৃথিবীতে। এবং ফরাসি পুলিশ এবং ফরাসি রেড, মানে যারা স্পেশালাইজড পুলিশ, এবং এর সাইন্টিফিক ডিপার্টমেন্ট যে কাজ করেছে সেটা একটা অসাধারণ কাজ। আর এখানে তো আপনারা নিশ্চয়ই জানেন যে মাত্র 7 দিনের জন্য ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পরে আজকে ফরাসি পার্লামেন্টে 6 ভোট বাদে সব মানে পার্লামেন্টের মেম্বাররা ভোট দিয়েছে যে আগামী 26 ফেব্রুয়ারি 2016 পর্যন্ত 3 মাস ইমার্জেন্সি চলবে ফ্রান্সে। এবং গত রাতে 8টি জায়গায় এই বেলজিয়ামের সাবার্বে, যেসব জায়গায় বেলজিয়ামের এই সন্ত্রাসীরাও লুকিয়ে রয়েছে এবং ওখানে জন্মেছে, সেখানেও রেড হয়েছে। আমরা সবাই তো আশার কথাই মনে করব এবং মনে করব যে আমরা সবাই একটা সুন্দর বিশ্বে বাস করব। সুতরাং আতঙ্ক হলেও আমাদের কাজ করতে হবে, যদিও ফরাসি দেশে আগামীকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় জমায়েত করা বারণ, এবং আমাদেরও অনেকগুলো শুটিং ছিল সেগুলোও ক্যান্সেল হয়ে গেছে। এবং আমরা আশা করছি যে আগামী সপ্তাহ থেকে নিশ্চয়ই আমরা সবাই আমাদের কাজে যোগদান করব।
তবে আপনি বললেন যে 3 মাস জন্য এটা মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এখন 3 মাসে যদি জরুরি অবস্থা থাকে তাহলে কোন কোন জিনিসগুলো আপনারা করতে পারবেন না? আপনিও তো একজন ফরাসি নাগরিক।
হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ওরা সেইভাবে আমাদের বিশ্লেষণ করেনি। যেরকম এই সপ্তাহটা ছিল যে আমরা শুক্রবার পর্যন্ত কোনো জমায়েত করতে পারবো না, এবং আমরা কোনোভাবেই কোনো বদ্ধ জায়গায় কোনো কনফারেন্স করতে পারবো না। যে আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন খবরে যে ফরাসি দেশের বিখ্যাত বিখ্যাত যত হোটেল আছে বা ফরাসি টুরিস্টরা তো প্রচুর আসে, সেসব জায়গায় প্রায় 65% টুরিস্ট আসা বন্ধ হয়ে গেছে। এবং নভেম্বর ডিসেম্বর মাসটা হচ্ছে এই দেশের সব থেকে ব্যবসার জন্য ভালো মাস, উপলক্ষে আমেরিকা থেকে, জাপান থেকে, চীন থেকে, সারা পৃথিবী থেকে টুরিস্টরা এই দেশে কেনাকাটা করার জন্য আসে। সেটা মনে হচ্ছে এই বছরের জন্য খুবই কালো মাস হিসাবে পরিগণিত হয়েছে, এবং এরা ভয়ের পরে এরপরে আসবে কিনা আমরা জানি না। এবং আমরা 2-1 দিনের মধ্যেই জানতে পারবো যে এই 3 মাস আমাদের আসলেই কি কি করা বারণ, বা আমরা সেই ধরনের জমায়েত, সেই ধরনের অনুষ্ঠান, যেরকম এখানে কয়েকদিন ধরেই সিনেমা হল বন্ধ ছিল, আইফেল টাওয়ারের লাইটও বন্ধ ছিল, গতকাল সন্ধ্যাবেলার থেকে আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়েছে এবং লাইট জ্বালানো হয়েছে। যেহেতু জীবনকে নিয়ে যেতেই হবে, সবাইকে কাজে বেরোতেই হবে,
স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। পার্থপ্রতিম মজুমদার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যেমন উল্লেখ করলেন যে 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন যে আর বিধিনিষেধ কি আরোপ করা হবে, তো আগামীতে আপনার সাথে কথা বলার আশা করছি। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ, থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আমেরিকায় 1,40,00,000 বেশি মানুষ SAD বা মৌসুমী বিষণ্ণতায় আক্রান্ত, এবং এর জন্য বিদ্যমান চিকিৎসা পদ্ধতি ততটা কার্যকর নয় বলে মনে করেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাহলে উপায় কি? বিষণ্ণতা নিয়েই কি বাঁচতে হবে এই বিপুল সংখ্যক আমেরিকানকে? নিশ্চয়ই না। ভয়েস অফ আমেরিকার এ সংক্রান্ত একটি প্রতিবেদন শোনাচ্ছেন শিগুফতা নাসরিন খুইন।
উত্তর গোলার্ধে শীত আসতে না আসতেই দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসায় অনেকে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, স্যাড বা মৌসুমি বিষণ্ণতায় নিমজ্জিত হন। এ ধরনের বিষণ্ণতা দিনের দৈর্ঘ্য ছোট হওয়ার সঙ্গেই সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে 1,40,00,000 বেশি আমেরিকান স্যাডে আক্রান্ত। আমেরিকান জার্নাল সাইকিয়াট্রিতে প্রকাশিত এক লেখায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন স্যাডের চিকিৎসার সনাতনী পদ্ধতি লাইট থেরাপি কাজ করে না, ঠিক যেমন কাজ করে না মনঃসমীক্ষণ পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সিবিটি। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক কেলি রোহান বলেন, লাইট থেরাপি উচ্চ রক্তচাপের চিকিৎসা পদ্ধতির মতো একটি পদ্ধতি যা রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত ব্যবহার করে যেতে হয়। এই পদ্ধতিতে একজন রোগীকে প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা চিকিৎসা নিতে হয় এবং তা চলে 5 মাসের বেশি সময়। দিনের দৈর্ঘ্য ছোট থাকা ওইসব রাজ্যে তা যে কারোর জন্য অসুবিধাজনক। ওই গবেষণায় অন্তর্ভুক্ত 177 জনকে 6 সপ্তাহের জন্য লাইট থেরাপি অথবা সিবিটি চিকিৎসা দেওয়া হয়। লাইট থেরাপিতে একটি আলোক বাক্স ব্যবহার করে প্রতিদিন নির্দিষ্ট সময় উজ্জ্বল কৃত্রিম আলোর সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের প্রকাশ ঘটানো হয় এবং সিবিটিতে শেখানো হয় নেতিবাচক ভাবনাকে কীভাবে প্রতিহত করা যায়। গবেষণায় পাওয়া ফলাফলে দেখা গেছে চিকিৎসা পরবর্তী 2 শীতে লাইট থেরাপি গ্রহণকারী 46% রোগী জানিয়েছেন তাদের বিষণ্ণতা ফিরে এসেছে এবং সিবিটি গ্রহণকারীদের মধ্যে 27%-এর বিষণ্ণতা ফিরে আসে। গবেষকরা বলেন, হতাশার লক্ষণগুলো লাইট থেরাপি গ্রহণকারীদের ক্ষেত্রেই ছিল প্রকট। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে লাইট থেরাপি খুব অসুবিধাজনক। গবেষকরা জানিয়েছেন, লাইট থেরাপি গ্রহণকারীদের মধ্যে মাত্র 30% তাদের চিকিৎসা চালিয়ে গেছেন, আর সিবিটি হচ্ছে প্রতিরক্ষামূলক পদ্ধতি যা রোগীকে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারের লক্ষণগুলো ভালোভাবে সামাল দিতে সাহায্য করে। অন্য আরেক গবেষণায় গবেষকরা খুঁজে পেয়েছেন স্বল্প মেয়াদে লাইট থেরাপি সিবিটি মতো কার্যকরী। মনোবিজ্ঞানের অধ্যাপক কেলি রোহানের মতে, যারা লাইট থেরাপির ব্যবহার বন্ধ করেছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ভালো পদ্ধতি হতে পারে সিবিটি।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠি পত্রের জবাব দিচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। আমার হাতে আসলে খুব কম চিঠি আছে, মাত্র 3টি চিঠি এবং 2টো ইমেল নিয়ে বসেছি। আশা করি সবগুলো আজকে পড়ে শোনাব। প্রথমে আমি পড়ছি মোহাম্মদ আকরাম আলী মোল্লা, সারাঙ্গপুর মাছহাড়ি কাউনিয়া রংপুর বাংলাদেশ থেকে। আপনি লিখেছেন, প্রিয় ভয়েস অফ আমেরিকা, পত্রের শুরুতে জানাই শুভেচ্ছা। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি, আমার খবর ও অন্যান্য অনুষ্ঠানগুলো ভালো লাগে, ফোন ইন, ইংরেজি শিক্ষা, স্বাস্থ্যকথা, চিঠির আসর ইত্যাদি। আমার একটি অনুরোধ, প্রতিদিন যেন আপনাদের ঠিকানা বলা হয়। আমরা ক্যালেন্ডার চেয়েছিলাম কিন্তু এখনো পাইনি। আমরা খুব দুঃখ প্রকাশ করছি আপনি ক্যালেন্ডার পাননি, নতুন বছরের ক্যালেন্ডার আপনাকে অবশ্যই জানাবো। আর আমাদের ঠিকানা তো আসলে ওয়াশিংটন ডিসি বলে সবাই। আরেকটি চিঠি, এম সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নির ইউনিটি ক্লাব, গ্রাম ও ডাক, তারাপাড়া, মাদারগঞ্জ, জামালপুর থেকে। আপনি লিখেছেন, সুপ্রিয় ভাইয়া ও আপু, প্রথমে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আমি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দুঃখের বিষয়, আমি আজও ক্যালেন্ডার পাইনি 2015 সালের। আপনাকেও নতুন বছরের ক্যালেন্ডার পাঠাবো, কথা দিলাম। আরেকটি চিঠি লিখেছেন জুয়েল আহমেদ মল্লিক, ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। আপনি বাংলা বিভাগের প্রিয়জনদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্ব সংবাদ, হ্যালো ওয়াশিংটন, ইংরেজি শিক্ষার আসর সহ আপনাদের প্রচারিত অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং নিয়মিত চিঠি লিখছি কিন্তু উত্তর পাই না। এই তো উত্তর পেলেন, আপনার চিঠিটি আমরা পড়লাম। 2টো ইমেল আছে, চট করে আমি ইমেল প্রথমটি বলছি। মুকুল সর্দার, শুভেচ্ছা সকলের জন্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সম্প্রসারণীয় পরিবেশিত হ্যালো ওয়াশিংটন শুনলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হ্যালো ওয়াশিংটন আলোচনা করবার জন্য ধন্যবাদ মুকুল সর্দার। এবারে শেষ চিঠি, যেটি লিখেছেন সাজ্জাদ হোসেন রিজু। আসলে সাজ্জাদের চিঠিটি আমি না পড়ে সাজ্জাদকে আমরা টেলিফোন করেছিলাম নাম্বার দিয়ে এবং তার সঙ্গে কথা বলছি। হ্যালো,
হ্যালো,
জি, আপনার চিঠিটি পড়লাম না, আপনি বলুন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলতে চান।
আসলে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আমি অনেক দিন থেকেই শুনি, তো আমার আজকের ইমেইলের বিষয়বস্তু ছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ওয়েবসাইট সম্পর্কে। ভয়েস অফ আমেরিকার বাংলা ওয়েবসাইটে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো প্রত্যেকটি প্রোগ্রামের নামে সাজালে আমার মনে হয় ভালো হয়। কারণ ওখানে আমি যেটি লক্ষ্য করলাম যে যুব সংবাদ এবং মিতালী অনুষ্ঠানের জন্য আলাদা কোনো মেনুবার নেই, এটি মেনুবার সংযোজন করতে পারলে আমার মনে হয় ওয়েবসাইট আরো সমৃদ্ধ হবে। পাশাপাশি আপনাদের টেলিভিশন অনুষ্ঠান যেমন হ্যালো ওয়াশিংটন সহ আরো অন্যান্য অনুষ্ঠান,
হ্যালো আমেরিকা, স্ট্রেট ফ্রম আমেরিকা, জি জি বলুন,
এই অনুষ্ঠানগুলোর শ্রোতা সংখ্যা বাড়ানোর জন্য আপনাদের টেলিভিশনে এবং পত্রিকাতে আপনারা বিষয়ভিত্তিক অ্যাড দিতে পারেন।
জি ধন্যবাদ সাজ্জাদ হোসেন রিজু ভাই। সাজ্জাদ, আজকে আসলে আমাদের মিতালির অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনাকে আসার জন্য ধন্যবাদ।
এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ফরাসি সরকারের কৌঁসুলিরা এই খবরটি নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে প্যারিস আক্রমণের মূল হোতা গতকালের পুলিশি অভিযানের সময় মারা যায়। প্যারিসের অভিশংসকের দপ্তর জানিয়েছে যে বুলেটে জর্জরিত আব্দুল হামিদ আবাউদের মরদেহ প্যারিসের উত্তরাঞ্চলের সেন্ট ডেনিস উপশহরের অ্যাপার্টমেন্টের ভেতরে পাওয়া যায়। পুলিশ ওই ভবনে 7 ঘন্টা ধরে অভিযান চালায়। সে মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক। 27 কিংবা 28 বছর বয়সী আবাউদকে তার আঙুলের ছাপ দিয়ে শনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বলেছেন যে সিরিয়ায় রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত ইসলামিক স্টেট গোষ্ঠীটিকে পরাস্ত করার প্রচেষ্টা সফল হবে না, এবং তিনি মনে করেন না যে এ ধরনের সমঝোতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে দেয়া উচিত হবে। ওদিকে আসাদ ইতালি রাষ্ট্রীয় টেলিভিশনকে পৃথক এক সাক্ষাৎকারে বলেছেন যে যতক্ষণ সন্ত্রাসীরা সিরিয়ার একাংশ দখল করে রাখবে, গৃহযুদ্ধ বন্ধের জন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়াই শুরু হতে পারবে না। এশীয় প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা ফোরামের নেতারা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের আওতায় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারে ভিন্ন মত পোষণ করছেন, তবে তারা দুদিনের এই সম্মেলনে সংহতি ও অন্তর্ভুক্তির উপর জোর দিচ্ছেন। এপেক সম্মেলনের আয়োজক ফিলিপিন্সের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আঞ্চলিক সংহতির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে এবং এই সম্মেলনে বহুপাক্ষিক সহযোগিতার পক্ষে যে জোর সমর্থন পাওয়া গেছে তার প্রশংসা করেছেন। এই সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা এপেকভুক্ত আরও 11টি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যারা টিপিপির অংশ, এবং তাদেরকে ওই চুক্তি দ্রুত অনুসমর্থনের কথা বলেছেন। কথিত ইসলামিক স্টেট জঙ্গিরা যে চীনা নাগরিকদের হত্যা করেছে চীন তার নিন্দে জানিয়েছে। এর আগে নরওয়ের নাগরিককে জিম্মি করে হত্যা করার বিরুদ্ধে নিন্দে জানিয়েছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ। তিনি এটিকে বর্বর কর্মকাণ্ড বলে বর্ণনা করেন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং বলেছেন সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার এক অভিন্ন শত্রু এবং তার দেশ যে কোনো রূপেই এর বিরোধিতা করছে। সরকার দায়ীদের বিচারের সম্মুখীন করার জন্য প্রতিজ্ঞ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে যে তেল আবিবের ছুরিকাঘাতে 2 জন নিহত এবং অপর 2 জন আহত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে আশপাশের লোকজন সন্দেহভাজন ব্যক্তিটিকে আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তরিত করেছে। ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা যে 3 জন আমেরিকানকে আটকে রেখেছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং ওমানের রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। ওমানের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা বলছে যে এই 3 জনকে বিদ্রোহী অধ্যুষিত রাজধানী সানা থেকে উদ্ধার করে বুধবার রাতে বিমানে নিয়ে যাওয়া হয়। তবে ওমানের ওই বিবৃতিতে আমেরিকানদের পরিচিতি দেওয়া হয়নি। নিরপেক্ষ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন তাদের আটক করার সময় বলা হচ্ছে তারা জাতিসংঘে কর্মরত ছিলেন। 3 জনকেই গুপ্তচর বৃত্তির অভিযোগে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবেন্সকে। আর আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.